चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नाम्ने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तिशक्तिकम् आराध्य भगवान् व्रजेशतनयस्तद्धाम वृन्दावनम् रम्या काचिदुपासना व्रजवधूवर्गीणया कल्पिता श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेम पुमार्थो महान् श्रीचैतन्यमहाप्रभोर्मतमिदम् तत्रादरः न परः हे कृष्णकरुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तु ते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। কোনো বিশেষ ভাগবতের শ্লোক নেই, তাই জন্য আমি গতকাল যে দৈন্য বৈষ্ণবের ভূষণ এই বিষয়ে একটু আলোচনা করছিলাম, সেই বিষয়কে একটু আগে আমি বাড়াই যদি আপনাদের অনুমতি হয়। আর চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভুর ভক্তগণের লীলা আমরা একটু শ্রবণ করি। কালকে গতকাল এই আলোচনা হচ্ছিল যে বৈষ্ণবের গুণ এই হচ্ছে আসলে বৈষ্ণবের ভূষণ, তার মধ্যে নম্রতা কিংবা দৈন্য এটা একটা গুরুত্বপূর্ণ গুণ। ভগবান যখন এই বৈষ্ণব গুণ দেখেন অতি প্রসন্ন হন, তাই জন্য আমাদের জীবনেও অনুশীলন করা উচিত। এই গুণ বৈষ্ণব গুণ লাভ করার জন্য যে ভগবানের নাম সংকীর্তন করে, মহাপ্রভু তো নিজেই বলেছেন তার হৃদয়ে কৃষ্ণ প্রেম এই মহাধন, এটা স্বয়ংই প্রকট হয়ে যায়। আর যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের মহাধন আছে, ওই বৈষ্ণবগুণ স্বাভাবিক প্রকট হয়ে যাবে। শ্রীমদ ভাগবতে বলা হয়েছে, ইয়স্যাস্তি ভক্তির ভগবতি কিঞ্চিন সর্বৈর্গুণৈস্তত্র সমাসতে সুরাঃ হরাব ভক্তস্য কুতো মহৎগুণান মনোরথে নাসতি ধাবতো বহিঃ। যে ভগবানের আশ্রয় গ্রহণ করে অকিঞ্চন ভাবে, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করে, ভক্তি ভগবতী অকিঞ্চনা, তো কি হয়, কি পরিণাম, কি ফল লাভ করা যায়? সর্বের গুণস্তত্র সমাসতে সুরহ, সমস্ত যে সদ্গুণ যে কৃষ্ণের মধ্যে আছে, দেবতার মধ্যে আছে, সে সব ওই ভক্তের মধ্যে প্রকট হয়ে যায় মাত্র ভগবানের ভক্তি করলে। এটা হচ্ছে ভক্তির মাহাত্ম্য। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করে না, হরাব অভক্তস্য, যারা অভক্ত, কত মহৎগুণা, তাদের চরিত্রে, তাদের ভেতরে কিভাবে কোনো ভালো গুণ প্রকট হতে পারে? সম্ভবই নয়। কেন? মন রথে নাসতি ধাবতো বহিঃ, মনের রথের উপর বসে ওরা এখানে ওখানে পালাচ্ছে, দৌড়াচ্ছে ইন্দ্রিয় ভোগের জন্য, তো তাদের চরিত্রে কোনো ভালো গুণ নির্মাণ হওয়া কোনো সম্ভাবনা নেই। কিন্তু যারা ভগবান কৃষ্ণের ভক্ত, আস্তে আস্তে করে এই সমস্ত সদ্গুণ নিশ্চয়ই প্রকট হবে। আমরা কালকে কয়েকটা মহাপ্রভুর ভক্তের কোনো উদাহরণ দেখেছিলাম। একটা হচ্ছে মাধবেন্দ্র পুরী, যিনি মহাপ্রভুর লীলায় ওনার পরম গুরু ছিলেন। আজকেও আমরা একটা কিংবা দুটো উদাহরণ, একটা লীলা ভগবানের ভক্তের, মহাপ্রভুর ভক্তের আমরা আলোচনা করি। আপনারা তো জানেন, সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু চলে গেছেন জগন্নাথ পুরী। সেই সময় থেকে 6 বছর উনি পূর্ণ ভারত ভূমিতে ভ্রমণ করলেন। এই মধ্যলীলা, তারপরে 18 বছর উনি জগন্নাথ পুরীতেই থাকলেন, বাইরে গেলেন না। এই হলো অন্তলীলা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রতি বছর ওখানে রথযাত্রা উৎসবে খুব কীর্তন করতেন, নৃত্য করতেন ভক্তদের সঙ্গে। আর মহারাজ প্রতাপ রুদ্র নীলাচলের যে রাজা ছিলেন, মহাপ্রভুর ভক্তগণের কাছ থেকে মহাপ্রভুর গুণগান শুনে খুব বেশি প্রভাবিত হন। আর উনি চাইছিলেন যে মহাপ্রভুর কৃপা আমিও লাভ করি, দর্শন চাইছিলেন। কিন্তু মহাপ্রভু বললেন, আমি তো সন্ন্যাসী, আর রাজার সঙ্গ আমি কি করে করতে পারি? রাজার শব্দ মানে এই কাঞ্চন, কাঞ্চন আর কামিনী, এই দুটোর সম্বন্ধ। তাহলে আমি তো সন্ন্যাসী, আমি তো এভাবে রাজার সঙ্গ করতে পারবো না। অনেকরাই চেষ্টা করলেন বোঝাতে মহাপ্রভুকে, কি মহাপ্রভু ইনি তো সাধারণ ভৌতিক রাজা নন, ইনি তো মহান ভক্ত, কৃপা করুন এনার উপরে। এটা আমাদের প্রার্থনা, আমাদের নিবেদন। শেষ করে মহাপ্রভু বললেন, যদি আপনারা এভাবে আমার আমার আমাকে জোর করবেন, আমি এখানে জগন্নাথপুরি ছেড়ে আমি কোথাও অন্য জায়গায় চলে যাব। তারপরে ভয় পেয়ে কেউ কিছু বলেনি, কিন্তু হৃদয়ের ভেতরে মহাপ্রভু খুব প্রসন্ন ছিলেন মহারাজ প্রতাপ রুদ্রের ব্যাপারে, কৃপা করতে চাইছিলেন। আর যখন রথযাত্রা হলো, আপনি তো জানেন যে যে উড়িষ্যার রাজা সে এসে ঝাড়ু লাগায়, রাস্তা পরিষ্কার করে, আর এই দৈন্য ব্যবহার দেখে মহাপ্রভু প্রসন্ন হয়ে গেলেন। দেখলেন, ভাবলেন যে হ্যাঁ, আমাকে মহারাজ প্রতাপপুত্রের উপরে কৃপা করতে হবে। কবিরাজ গোস্বামী এখানে বর্ণনা করছেন, যখন কীর্তন চলছিল, মহাপ্রভুর বিশেষ অদ্ভুত লীলা প্রদর্শিত করছিলেন উনি। যেভাবে শ্রীকৃষ্ণ যখন ওনার সখাদের সঙ্গে গাভী বিচরণ করার জন্য যেতেন বৃন্দাবনে, তো যমুনার তটে বসে প্রসাদ পেতেন, উনি মাঝখানে বসতেন, আর কাছে তাদের সখাগণ বসতেন, আর প্রত্যেক সখা এরকম ভাবত যে শ্রীকৃষ্ণ আমার দিকে তাকিয়ে দেখছে, আমাকে দেখছে। এখন সখাগণ তো গোলাকারে বসছিল, কিন্তু সবাই ভাবছে যে কৃষ্ণ আমার আমাকে দেখছে। সেইভাবে রাসলীলায় শ্রীকৃষ্ণ গোপীগণের সঙ্গে যখন লীলা করছিলেন, প্রত্যেক গোপী ভাবছিল যে শ্রীকৃষ্ণ কেবল আমার সঙ্গে নৃত্য করছে। সেইভাবে যখন জগন্নাথ পুরীতে রথযাত্রার সময় কীর্তন হচ্ছিল, বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তদের দল এসে কীর্তন করত, শ্রীহট্ট থেকে, শ্রীখণ্ড থেকে, নবদ্বীপ থেকে, আর মহাপ্রভু প্রত্যেক দলে অল্প সময় কীর্তন করে পরের দলে চলে যেতেন, আর তারপর তার পরের দলে এরকম ঘুরে বেড়াতেন আর কীর্তন করতেন। প্রত্যেক দলের যারা ভক্ত ছিল তারা ভাবত যে মহাপ্রভু কেবল আমাদের দলেই আছেন, আমাদের সঙ্গে উনি কীর্তন করছেন সব সময়। ওনারা বুঝতে পারলেন না যে মহাপ্রভু সাতটা দল ছিল, সাতটা দলে একসঙ্গেই উপস্থিত ছিলেন। যেভাবে উনি রাসলীলার সময় প্রত্যেক গোপীর সঙ্গে বিস্তার করে উপস্থিত ছিলেন, এটা তো চমৎকার। আর দ্বিতীয় চমৎকারটা হচ্ছে এই যে, যখন মহাপ্রভু কীর্তন করছিলেন জগন্নাথের সামনে, তো জগন্নাথ অতি প্রসন্ন হয়ে দর্শন করছিলেন। এখন মহাপ্রভুকে আর জগন্নাথকে দুটোই কৃষ্ণ, মহাপ্রভু তো কৃষ্ণ, জগন্নাথও কৃষ্ণ, কিন্তু মহাপ্রভু শ্রীমতী রাধারানীর কান্তি এবং ভাব স্বীকার করে অবতীর্ণ হয়েছেন। রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, তো উনি তো অবশ্যই শ্রীকৃষ্ণ, কিন্তু শ্রীমতী রাধারানীর ভাব গ্রহণ করেছেন। জগন্নাথকে অবশ্যই উনিও শ্রীকৃষ্ণ, কিন্তু দ্বারকাতে যখন শ্রীকৃষ্ণ ছিলেন আর বৃন্দাবনের বাসীর প্রতি বিরহের ভাবনা যখন অতি তীব্র হয়ে গেছিল, সেই সময় এই জগন্নাথের রূপটা প্রকট হলো। তো জগন্নাথ ও শ্রীকৃষ্ণ কিন্তু বৃন্দাবনের বিরহের ভাবের রূপ জগন্নাথের। তো যখন জগন্নাথ দেখছেন যে এখানে শ্রীকৃষ্ণ মানে রাধারানী আছে, রাধারানী ভাবে এখানে নৃত্য কীর্তন হচ্ছে, উনি আকর্ষিত হয়ে এগিয়ে চলে যেতেন। আর আপনারা তো জানেন যে জগন্নাথ রথযাত্রায় মাঝে মাঝে হঠাৎ রথটা যে আছে এটা থেমে যায় ওখানে, আর সবাই এসে টেনে নেয়, কিন্তু কোনো পরিবর্তন হয় না, আগে বাড়ে না রথটা, মানে শুধু জগন্নাথের ইচ্ছায় রথটা আগে বেড়ে যায়। যখন মহাপ্রভু জগন্নাথের সামনে থেকে পেছনে চলে যেতেন কীর্তন করার জন্য, তো জগন্নাথ ওখানে দাঁড়িয়ে থাকতেন, কিনা আমি এগিয়ে যাব না এখন, যতক্ষণ না মহাপ্রভু সামনে আসবেন না ততক্ষণ আমি আগে যাব না, মানে এটা দিব্য স্পর্ধা হচ্ছিল মহাপ্রভু আর জগন্নাথের মাঝে। যখন মহাপ্রভু পেছনে চলে যান, জগন্নাথ বলছেন না আমিও এগিয়ে যাব না, তাহলে মহাপ্রভু বাধ্য হয়ে যখন সামনে আসতেন তারপরে আবার জগন্নাথ এগিয়ে চলতেন। এখন এইসব চমৎকারের লীলা চলছিল ওখানে, আর কেউ বুঝতে পারেনি যে কি হচ্ছে, আসলে কি চলছে এখানে, কি ধরনের লীলা হচ্ছে। তো কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায়, কেহ লক্ষিতে নারে প্রভুর চিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। প্রভুর অচিন্ত শক্তি কে কেউ বুঝতে পারেনি, কেবল যে অন্তরঙ্গ ভক্তজনে জানে যার শুদ্ধ ভক্তি, যারা শুদ্ধ ভক্ত মহাপ্রভুর পার্ষদ, শুধু তারা বুঝতে পারলো যে মহাপ্রভুর শক্তি কিভাবে প্রকট হচ্ছে এখানে। কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত, সংকীর্তন দেখে রথ করিয়া স্থগিত। আপনারা বুঝছেন, কীর্তন দেখে জগন্নাথ অতি প্রসন্ন হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতেন। প্রতাপ রুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। তো মহারাজ প্রতাপ রুদ্র দেখতেন এই সংকীর্তন দেখে বিস্মিত হয়ে গেলেন, আর উনার দেহে শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেমের লক্ষণ প্রকট হওয়ার আরম্ভ হল, উনার পূর্ণ চেতনা কৃষ্ণ প্রেমময় হয়ে গেল। কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা। যখন মহারাজ প্রতাপ রুদ্র এইসব দেখছিলেন, কাশী মিশ্রকে উনি বর্ণনা করছেন, দেখো মহাপ্রভুর অচিন্ত শক্তির প্রদর্শন, তো কাশী মিশ্র বললেন, রাজা তোমার কোনো ভাগ্যের কোনো সীমা নেই, আপনি অতি ভাগ্যবান, কেননা আপনি ভগবানের মানে মহাপ্রভুর অচিন্ত শক্তির প্রদর্শন দেখছেন, ওনার ঐশ্বর্য ওনার মাধুর্য সবকিছুই আপনি দেখছেন, আপনি বুঝছেন। সার্বভৌম সঙ্গে রাজা করে ঠারাঠারি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। মানে সার্বভৌম ভট্টাচার্য এবং রাজা মহারাজ প্রতাপ রুদ্র দুজনেই জানতেন, উনি দেখেছেন বুঝেছেন যে মহাপ্রভু কি করছেন। যারে তার কৃপা সেই জানিবারে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে নারে। শুধু যে ভগবানের কৃপা লাভ করে সেই শুধু ভগবানের লীলা ভগবানের অচিন্ত্যের শক্তি বুঝতে পারে, যদি কৃপা না থাকে, যে স্বর্গলোকের দেবতা ব্রহ্মাজিও এ বুঝতে পারবে না। কিন্তু মহারাজ প্রতাপরুদ্রের ভাগ্য দেখুন, যে জিনিসটা সৃষ্টিকর্তা ব্রহ্মা বুঝতে পারলেন না, দেখতে পারলেন না, সেটা মহারাজ প্রতাপরুদ্র বুঝতে এবং দেখতে পারলেন। সেই মহারাজ প্রতাপরুদ্র যার বিষয়ে মহাপ্রভু বললেন যে উনি তো রাজা, আমি তো সন্ন্যাসী, আমি কি করে ও রাজার সঙ্গ করব, সেই রাজা প্রতাপরুদ্রের প্রতি মহাপ্রভুর এই ধরনের কৃপা হল। রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর তুষ্ট মন, সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন। যখন মহারাজ প্রতাপরুদ্র জগন্নাথের রথের সামনে ঝাড়ু মারছিলেন, করছিলেন, সেই সময় এই সাধারণ সেবা মহারাজ করেছেন, এত বড় রাজা হয়েও এরকম একটা যে সাধারণ দৃষ্টিতে তুচ্ছ সেবা বলে, সেটা উনি হৃদয় থেকে আনন্দিত হয়ে করছিলেন। এইটা দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন যে যারা ভক্ত নয় তারা বুঝতে পারে না যে সেবার মহিমা কি, সেবার মাহাত্ম্য কি। আমার মনে আছে অন্য একটা জায়গায় ভারতে যখন রথযাত্রা হচ্ছিল, তো সেই সময় একটা রাজনৈতিক নেতাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল রথযাত্রার উদ্ঘাটন করার জন্য। আর যখন ওনার হাতে ঝাড়ু দেওয়ার প্রশ্ন এলো, তো ওনার সাথে যে একজন ওনার যে সহায়ক ছিল সে বললো, এ মন্ত্রীকে আপনি ঝাড়ু দেবেন? ও ঝাড়ু করবে রাস্তায় সবার সামনে? মানে ও বুঝতে পারলো না, মানে ও তো ভক্ত না, ও তো কিছু জানতো না যে ওই মন্ত্রী অহোভাগ্য যে জগন্নাথের সামনে এ একটা সেবা করার অবসর প্রাপ্ত লাভ হলো, ও বুঝতে পারলো না। আর আপনারা তো জানেনই যে মহারাজ প্রতাপরুদ্রের যে বাবা ছিলেন রাজা পুরুষোত্তম দেব, উনি যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তো দক্ষিণ ভারতে একটা রাজ্যের যে রাজা ছিলেন তার কন্যা, ওনার নাম ছিল হয়তো পদ্মাবতী, ওনার সঙ্গে বিবাহ করার একটা প্রস্তাব রেখেছেন মহারাজ পুরুষোত্তম দেব। দক্ষিণ ভারতের রাজা স্বীকার করেছে, কিন্তু বিবাহের আগে ওই রাজা নিজের মন্ত্রীকে পাঠিয়েছে জগন্নাথপুরী কি দেখে এসো কি এর রাজার বৈভব কি, কীরকম, কেমন, আসলে ভালো রাজা না কি। ওই মন্ত্রী যখন গেছেন ওখানে, দৈবে হলো যে রথযাত্রার সময় এলেন, ও রথযাত্রার সময় এসে উনি দেখলেন যে রাজা পুরুষোত্তম দেব ঝাড়ু লাগাচ্ছেন রাস্তায়, অবাক হলেন, আশ্চর্যচকিত হয়ে আবার দক্ষিণ ভারতে চলে গেলেন। আর নিজের রাজাকে বললেন, মহারাজ আপনি যার সঙ্গে আপনার কন্যার বিয়ে করতে চাইছেন উনি তো রাস্তা তো ঝাড়ু মারছেন। তো রাজা বললেন, এ কি কি ব্যাপার, আচ্ছা সত্যি নাকি, ঠিক আছে ঠিক আছে, আমি বিবাহ এই বিয়েটা করব না। রাজা পুরুষোত্তম দেব যখন এই খবরটা শুনলেন উনাকে খুব রাগ এসে গেল, এটা আমার প্রতি অপমান নয়, এটা জগন্নাথের প্রতি অপমান, তো উনি আক্রমণ করলেন। এই লীলাটা খুব বিস্তার, আমি তো সংক্ষেপে বলছি। উনি নিজের সেনা নিয়ে চলে গেলেন দক্ষিণ ভারতে, প্রথমবার বিজয় লাভ হয়নি, হেরে গেলেন, আবার এসে জগন্নাথের কৃপা লাভ করে গিয়ে আবার বিজয় প্রাপ্ত লাভ হলো, পদ্মাবতীকে নিয়ে এলেন জগন্নাথপুরীতে, আর নিজের মন্ত্রীকে বললেন এখন ইনাকে বন্ধ করে রাখো, আর ঠিক সময় কোনো ঝাড়ু যে লাগায় তার সঙ্গে এনার বিয়ে করে দাও। মন্ত্রী তো খুব বুদ্ধিমান, পদ্মাবতী মহারানীকে সুরক্ষিত রেখেছেন। আর যখন রথযাত্রার সময় হলো, আবার পুরুষোত্তম মহারাজ, পুরুষোত্তম দেব মহারাজ এসছেন রাস্তায় ঝাড়ু মারতে জগন্নাথের সামনে। সেই সময়ও বুদ্ধিমান মন্ত্রী পদ্মাবতী দেবীকে সামনে নিয়ে এসছেন, আপনার আদেশ ছিল যে ইনার বিয়ে তার সঙ্গে করে, যে ঝাড়ু মারছি তাই জন্য আপনার সঙ্গে আমি এখন বিয়ে করছি। তো বিয়ে হয়ে গেল ভালোভাবে। মানে বলার উদ্দেশ্যটা এই যে, যারা ভক্ত না ওরা বুঝতে পারে না যে ভগবানের সেবা, ঝাড়ু মারার হোক কিংবা কোনোই সাধারণ সেবা হোক, ওটা কত উচ্চ সেবা, ভগবানের নজরে ওটা খুব বড়। আর যখন অহংকার ত্যাগ করে, অভিমান ত্যাগ করে, যখন কেউ সাধারণ সেবা করার জন্য রাজি হয় ভগবানের জন্যে, তো ভগবানের কৃপা লাভ হয়। যখন মহারাজ প্রতাপ রুদ্র এভাবে নম্র ভাবনায় শ্রদ্ধাপূর্বক ভক্তিপূর্বক জগন্নাথের সামনে এই সাধারণ সেবাটা করছিলেন, তো মহাপ্রভুর কৃপা লাভ হয়ে গেল। সাক্ষাৎ তে না দেয় দেখো পরক্ষে তো দেয়, কে বুঝিতে পারে চৈতন্য চন্দ্রের মায়া। তো সেই রাজা যে মহাপ্রভুর দর্শন পায়নি, মহাপ্রভু মানা করেছেন না আমি দর্শন দেব না রাজাকে, সেই রাজার উপরে মহাপ্রভুর এত কৃপা যে অন্যরা যে দেখতে পারেনি বুঝতে পারেনি, সেটা মহারাজ প্রতাপ রুদ্র দেখেছে এবং বুঝেছে। এই হচ্ছে মহাপ্রভুর অচিন্ত্য শক্তি। সার্বভৌম কাশী মিশ্র দুই মহাশয় রাজারে প্রসাদ দেখি হইল বিস্ময়। যখন সার্বভৌম ভট্টাচার্য এবং কাশী মিশ্র দেখলেন যে মহাপ্রভুর এই অসীম কৃপা, অদ্ভুত কৃপা মহারাজ প্রতাপ রুদ্রের উপর, ওরাও আশ্চর্যচকিত হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। এভাবে আমরা দেখি যে যখন বৈষ্ণবের ভেতরে দৈন্য ভাব প্রকট হয়, তো মহাপ্রভুর কিংবা ভগবান কৃষ্ণের কৃপা লাভ করা খুবই সহজ। কিন্তু যখন আমাদের মনে অভিমান থাকবে যে আমি কোনো বিশেষ লোক, আমি বড় লোক, তো সেই সময় ভগবান কৃপা আমাদের দেবেন না। এই মহাপ্রভু ভক্তের মধ্যে এই লীলাটা আমরা সবসময় দেখি। আর একটা লীলা আপনাকে শোনাচ্ছি চৈতন্য চরিতামৃতের অন্তলীলা থেকে। না কিন্তু সময় হয়ে গেছে, না 9টা বাজে, না আমাকে অন্য একটা প্রোগ্রামে যেতে হবে। হ্যাঁ 10 মিনিট আছে নাকি? আচ্ছা, ও এটা 10 মিনিট আগে আছে। তো আপনারা জানেন যে জগন্নাথ পুরীতে মহাপ্রভুর ভক্তরা ওনার সঙ্গে থাকতেন, ওনার সঙ্গে কীর্তন করতেন, জগন্নাথের দর্শন করার জন্য যেতেন জগন্নাথ মন্দিরে। তো রঘুনাথ দাস গোস্বামীর পরিবারের একজন সজ্জন ছিলেন যার নাম ছিল কালিদাস। নাম তো ছিল কালিদাস, কিন্তু ছিলেন কৃষ্ণদাস, কৃষ্ণের ভক্ত ছিলেন, শুদ্ধ ভক্ত ছিলেন। আর কালিদাসের বর্ণনা আমরা শুনি, কালিদাস এবং ঝাড়ু ঠাকুর এই দুজন ভক্ত ছিল। ইনার বর্ণনা, ইনাদের বর্ণনা এখন কবিরাজ গোস্বামী করছেন। দাসবর সঙ্গে আইল কালিদাস নাম, কৃষ্ণাম বিনা তেহ নাহি কহে আন। বাংলা থেকে যে ভক্তরা আসছিল জগন্নাথ পুরীতে, তার মধ্যে কালিদাস নামের একটা ভদ্রলোক ছিলেন। আর কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কিছুই ওনার মুখ থেকে বেরোতো না, নিরন্তর কৃষ্ণ নামের উচ্চারণ করতেন। মহাভাগবত তেহ সরল উদার, কৃষ্ণম সংকেতে চালায় চালায় ব্যবহার। উনি তো মহাভাগবত ছিলেন, মহা উদার চরিত্র, আর দিনের বেলায় রাত্রিবেলায় সব সময় যখন উনি কাজ করতেন নিরন্তর জপ করতেন ভগবান কৃষ্ণের পবিত্র নামে। কৌতুকে তো তেহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কৃষ্ণ করে পাশক চালায়। পাশক জানেন তো? তাহলে যখন এরকম করতেন তখন হরে কৃষ্ণ করে করতেন, তো প্রভুপাদ বলছেন নকল করবেন না, এ তো মহাভাগবতের যে লীলা সেটা আমরা নকল করতে পারি না। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞেহ না বোঝায়, কিন্তু মহাভাগবত ছিলেন। রঘুনাথ দাসের তেহ হয় জ্ঞাতি ক্ষুদা, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তেহ হইল বুড়া। যখন উনি বৃদ্ধ হয়ে গেছেন সেই সময়ও ওনার একটা অভ্যাস ছিল যে উনি গিয়ে বৈষ্ণবের মহাপ্রসাদ গ্রহণ করতেন। কৃষ্ণের মহাপ্রসাদ যখন ভক্তরা গ্রহণ করে আর তাদের উচ্ছিষ্টকে মহা মহাপ্রসাদ বলে। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, এই তিন মহাবল, তাই না? এই তিনটি জিনিস খুব বলবান, তার মধ্যে ভক্ত ভুক্ত অবশিষ্ট মানে ভক্তের প্রসাদ অর্থাৎ মহা মহাপ্রসাদ। তো কালিদাস কি করতেন, সব জায়গায় গিয়ে বৈষ্ণবদের যে মহা মহাপ্রসাদ ওটা নিয়ে গ্রহণ করতেন। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লন তার ঠানি যায়। উনি কি করতেন, যেসব বৈষ্ণব ছিল ছোট কিংবা বড় ওদের কাছে যেতেন আর কোনো উপহার নিয়ে কোনো ভোগ নিয়ে ওখানে যেতেন। তার ঠানি শেষ পাত্র লয়ন মাগিয়া, কাহানা পায় তবে রহে লুকানা। আর উনাকে ভোগ দিয়ে বলতেন আপনি খেয়ে নেন আর আপনার উচ্ছিষ্ট আমাকে দেন। আর বৈষ্ণব তো দেবে না, বৈষ্ণব কি করে দেবে? তো কি করতেন, উনি লুকিয়ে বসতেন আর যখন মহাপ্রসাদটা উনি কিংবা যে অবশিষ্ট ছিল বাইরে রাখতেন, ওখানে লুকিয়ে এসে ওটা গ্রহণ করতেন। ভোজন করিলে পাত্র ফেলানো যায়, লুকানো সে পাত্র আনে চাটি খায়। ওনার যে পাত্র যখন ওই বৈষ্ণব ফেলে দিত বাইরে, তো কালিদাস ওখানে এসে ওই পাত্রটা নিয়ে ওখানে চাটতেন। এটা হচ্ছে কালিদাসের কার্য। এরকম বৈষ্ণব ছিলেন, খুব বড় লোক ছিলেন, কিন্তু তবুও উনি বুঝতেন বৈষ্ণবের কৃপা মানে কি আর বৈষ্ণবের কৃপা কি করে লাভ করা যায়। আর শুধু ব্রাহ্মণের ঘরে নয়, শূদ্রের ঘরেও যেতেন, বাড়িতেও যেতেন। শূদ্র বৈষ্ণবের ঘরে যায় বেটল না ভেটল না, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকানা। মানে সেইভাবেই যারা তথাকথিত শূদ্র, যারা বৈষ্ণব ছিল, তাদের বাড়িতে গিয়েও এরকম করতেন। ওনাকে কোনো ফল এরকম কিছু দিতেন আর যখন ওরা খেয়ে পাত্রটা বাইরে ফেলে দিত, চুপচাপ ওখানে লুকিয়ে এসে ওই পাত্রটা চাটতেন। ভুনিমালি জাতি বৈষ্ণব ঝাড়ু তার নাম, আম্র ফল লেন তেহ গেল তার স্থান। মানে এখানে একটা বৈষ্ণব ছিলেন যার নাম ছিল ঝাড়ু ঠাকুর। ভুনিমালি জাতি মানে তথাকথিত নিচ জাতি, বৈষ্ণবের মধ্যে তো এরকম নিচ জাতি উচ্চ জাতির কোনো বিচার তো নেই, তবুও সংসারের নজরে এরকম ছিল, তাই জন্য কবিরাজ বর্ণনা করছেন এরকম। ওনাকে আম গিয়ে ভেট দিল, আমরা ভেটে দিয়া তার চরণ বন্দিলা, তারা পত্নীর তবে নমস্কার কইলা। আপনি বুঝেছেন, কালিদাস গিয়ে ঝাড়ু ঠাকুর এবং ওনার স্ত্রী সামনে দণ্ডবত নমস্কার করেছেন, আর আমগুলো দিয়েছেন। পত্নীর সহিত তেন আছে না বসিয়া, বহু সম্মান কইল কালিদাসের দেখিয়া। তো সেই সময় ঝাড়ু ঠাকুর তিনি ওনার স্ত্রীর সঙ্গে বসেছিলেন বাড়িতে, কালিদাসকে দেখে উনারও বন্দনা করেছেন, উনারও নমস্কার করেছেন। তারপরে কালিদাসের সঙ্গে একটু গল্প করে যখন কথাবার্তা হচ্ছিল, কি কথা হলো দেখুন, কিরকম বৈষ্ণব কথা বলে আমরা একটু বুঝি। ঝাড়ু ঠাকুর ঠাকুর বলছেন, আমি নিচ জাতি তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করুম আমি তোমার সেবন। আমি তো নিচ জাতির লোক, আপনি তো অতিথি, আপনার সেবা করা আমার কর্তব্য, কিন্তু কিভাবে আপনার সেবা করব। আজ্ঞা দেহ ব্রাহ্মণের ঘরে অন্নলনা দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জিয়ে। আমি তো শূদ্র, আমার বাড়িতে তো আপনি প্রসাদ পেতে পারবেন না, আমি প্রসাদ একটা ব্রাহ্মণের বাড়িতে পাঠাচ্ছি, যদি আপনার ইচ্ছে হয় আপনি ওইখানে গিয়ে প্রসাদ পেতে পারেন। কালিদাস কহে, ঠাকুর কৃপা কর মোরে, তোমার দর্শনে আমি মুই পতিত পামরে। মহাশয় ঝাড়ু ঠাকুর, আপনার কৃপা আমাকে দিন, আমি শুধু আপনার দর্শন করতে এসেছি, আমি তো খুব পাপী, খুব নীচ, আপনার দর্শন পেয়ে আমি সন্তুষ্ট, আমার জীবন এখন সফল হয়ে গেল। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি কর, পাদ রজ দেহ পাদ মরম মাঠে ধরো। আমার একটা ইচ্ছা আছে, কি সেটা কি ইচ্ছা? আপনার চরণ কমল আমার মাথার ওপরে রাখবেন, এটা হচ্ছে আপনার কৃপা। ঠাকুর কহে, হয়েছে বা তা কহিতে না যুজায়, আমি নিচে জাতি তুমি সুসজ্জন রায়। এটা আপনাকে শোভা দেয় না এরকম জিজ্ঞেস করা? আমি তো নিজ জাতির লোক, আপনি তো ভদ্র ভদ্রলোক, সুসজ্জন কুলীন, আর আমি এরকম নিজ জাতি, এভাবে জিজ্ঞেস করলে কি করে হবে? আর তারপরে আবার আলোচনা হলো, আর কালিদাস শাস্ত্র থেকে অনেক শ্লোক পাঠ করলেন, যাতে বলা হয়েছে যে বৈষ্ণবের জাতি ভেদ করা উচিত নয়, ওটা ঠিক নয়, এই শূদ্র বৈষ্ণব, এ ব্রাহ্মণ বৈষ্ণব, এ বৈশ্য বৈষ্ণব, এটা বলা ঠিক নয়, এটা অপরাধ। বৈষ্ণব তো এ বর্ণাশ্রম ধর্মের পরে উপরে, তাই জন্য বৈষ্ণবকে জড়জাগতিক দৃষ্টি থেকে দেখা উচিত নয়। তারপরে উনি আমগুলো দিয়েছেন, আর ঝাড়ু ঠাকুর নিজের স্ত্রীর সঙ্গে ভগবানের নৈবেদ্য মানে ভোগ দেখিয়ে ওটা আমগুলো খেয়েছেন। আমগুলো খাওয়ার পর উনি পাত্র এবং বীজ বাইরে ফেলে এলেন, আর তারপরে কি হলো আমরা দেখি। চুষি চুষি চষানি ফেলিলা পটুতে, তারে খাওয়ান তারা পত্নী খায় পশ্চাতে। খেয়ে নিল ওরা, আর খাওয়ার পরে আঁঠি চষে সেই পটুয় খলতে ভরিয়া, বাহিরে উচ্ছিষ্ট গর্তে ফেলাইলা লনা। তার বীজটা নিয়ে বাইরে ফেলে এলেন, আর সেখানে কালিদাস লুকিয়ে বসেছিলেন। তো কালিদাস কি করলেন, সেই খোলা আঁঠি চোকাল চুষি কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমেতে উল্লাস। এটা ছিল কালিদাসের কাজ, আর কোনো কাজ ছিল না জগন্নাথ পুরীতে, দিনভর এটাই এরকমই করা, কল্পনার বাইরে, তাই না? এরকম মহাপ্রভুর ভক্তগণ এরকম ছিলেন সবাই। এভাবে আমি যখন মায়াপুর গিয়েছিলাম এই গত মাসে, ঝাড়ু ঠাকুরের নিবাসস্থানে আমি গিয়েছিলাম, যেখানে ঘটনাটা হলো, যেখানে লীলাটা হলো, আমার সৌভাগ্য ছিল আমি সেখানে গিয়েছিলাম। আমাদের ইস্কন মন্দির থেকে ওখানে একটা ছোট মন্দির নির্মাণ করা হয়েছে, রাধা মদন মোহনের মন্দির আছে ওখানে, ওখানে মদন মোহন ঝাড়ু ঠাকুরের বাড়ি, কিছু ছিল না কিন্তু এখন একটু দুই তিনটে ঘর বাঁধা আছে। সেখানে এসে কালিদাস ঝাড়ু ঠাকুরের সঙ্গে এই লীলাটা করেছেন। সেই কালিদাস যবে নীলাচলে আইলা, মহাপ্রভু তার উপর মহাকৃপা কইলা। প্রতিদিন প্রভু যদি জন দর্শনে, জল করঙ্গল না গোবিন্দ যায় প্রভু শনে। সিংহদ্বারের উত্তর দিকে কল্পতরুয়ারে, বৈশ্য পাহাচে তুলে আইছে এক নিম্ন গড়ে। সিংহদ্বার যে উত্তর দিকে আছে, সেখানে মহাপ্রভু আসতেন দর্শন, জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে, আর ওখানে নিজের চরণগুলো ধুয়ে জলে তাবার আবার চলে যেতেন। সেই গাড়ে করেন প্রভু পদ প্রক্ষলনে, তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে। আর গোবিন্দ যিনি ওনার নিজের সেবক ছিলেন, তাকে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন যে সাবধান, কেউ আমার চরণ কমলের জল যেন পান না করে, খায় না, এটা তুমি দেখবে। গোবিন্দ ভালোভাবে দেখতেন, সাবধান থাকতেন। অনেকের ইচ্ছা ছিল যখন মহাপ্রভু চরণ ধুয়ে আগে যেতেন, উনি চাইতেন যে আমরা মহাপ্রভুর চরণামৃত পান করি, আমরা গ্রহণ করি, কিন্তু গোবিন্দ বারণ করতেন না, মহাপ্রভু বারণ করেছেন। কিন্তু কালিদাস ওখানে এসে হঠাৎ কি করলেন দেখি, একদিন প্রভু তাহা পদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহার পাতিলেন হাতে। এক অঞ্জলি, দুই অঞ্জলি, তিন অঞ্জলি পিলা, তবে মহাপ্রভু তার নিষেধ করিলা। একবার, দুইবার, তিনবার জল খেয়েছে চরণামৃত। অতঃপর আর না করিহ পুনর্বার, এতবত বাঞ্ছা পূরণ করিলন তোমার। তো মহাপ্রভু বললেন ঠিক আছে, আর করবে না, তোমার পূর্ণ সম্পূর্ণ ইচ্ছা আমি আমি এখন পূর্ণ করেছি, যত তোমার ইচ্ছে ছিল আর করবে না, তিনবার নিয়েছো তুমি আর নেবে না। মানে কালিদাসের উপর মহাপ্রভু বিশেষ কৃপা করেছেন, অন্যরা কেউ করতে পারত না মহাপ্রভু চরণামৃত পান করার, কারো আর সৌভাগ্য ছিল না, কিন্তু কালিদাস এই সৌভাগ্যটা পেয়েছে। কেন? মহাপ্রভু কি কারণে এত কৃপা দিলেন কালিদাসে? সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহারা বিশ্বাস জানে না অন্তর। উনি জানতেন মহাপ্রভু তো অন্তর্যামী, সবার হৃদয়ে তো কৃষ্ণরূপে পরমাত্মা রূপে আছেন। উনি জানতেন যে কালিদাসের মনে বৈষ্ণবের প্রতি কত শ্রদ্ধা ছিল। সেই গুণ লনা প্রভু তারে তুষ্ট হইল, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা। তো এই যে একটা গুণ ছিল কালিদাসের ভেতরে, এত নম্র হয়ে পূর্ণ বৈষ্ণবের যে চরণে শ্রদ্ধা রেখে উনার মহাপ্রসাদের পান গ্রহণ করতেন, এই গুণটা মহাপ্রভু জানতেন, অন্য কেউ জানতো না। আর তারপরে মহাপ্রভু অন্য ভক্তদের বর্ণন করেছেন, এই হচ্ছেন কালিদাস, ইনার হচ্ছে এই কাজ। সবাই শুনে আশ্চর্য হয়ে গেল, আরে অবাক হয়ে গেল সবাই, আচ্ছা মহাপ্রভু কি করে জানলেন? তাই জন্যে মহাপ্রভুর কৃপা হলো কালিদাসের উপর। তো এরকম অনেক সুন্দর লীলা আছে মহাপ্রভু ভক্তের। আমরা বুঝতে পারি যখন ভক্ত দৈন্য ভাব প্রকট করে, নম্র হয়, সেই সময় ভগবানের কৃপা সহজেই লাভ করা যায়। কিন্তু যদি আমরা দৈন্য না হই, আমরা যত বড়ই পণ্ডিত কেন না হই, আমাদের ধন থাকলে, সৌন্দর্য থাকলে, তপস্যা থাকলেও ভগবানের কৃপা লাভ করা যাবে না। কিন্তু নাম সংকীর্তন করার সময় যদি নম্র ভাব, দৈন্য ভাব আমরা অনুশীলন করার চেষ্টা করি, মহাপ্রভু নিশ্চয়ই কৃপা করবেন, প্রসন্ন হবেন, আর আমাদের জীবনটা সার্থক হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। খুব ধন্যবাদ, ক্ষমা করবেন, আমার বাংলা ভালো না, কিন্তু তবুও একটু চেষ্টা করছি। আপনাদের কৃপা থাকলে হয়তো আমি একটু কিছু বলতে পারবো আর ভালোভাবে। এখন আমার অন্য একটা জায়গা যেতে হবে, কোনো কলেজ নাকি, কলেজে যেতে হবে হয়তো প্রোগ্রামের জন্য, তাই জন্য এখন প্রশ্নের জন্য সময় নেই হয়তো। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণ।